রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। আল আখিরা, সেই দিনটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ! আপনি যদি দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্ব সম্পর্কে জানতে চান, তাহলে একটি সহজ গাণিতিক সমীকরণ ব্যবহার করতে পারেন, কার গুরুত্ব বেশি, কার অনুপাত বেশি, সেটা জানার জন্য। আমরা এই দুনিয়াতে কয় বছর বাঁচব? 60, 70 কিংবা ধরে নিই সর্বোচ্চ 100 বছর। আর বিপরীত দিকে আখিরাতের জীবন হচ্ছে অসীম, যার কোনো শেষ নেই। এখন আসুন এই দুই জীবনের মধ্যে একটা তুলনা করা যাক। আপনি যদি 100কে অসীম দিয়ে ভাগ করেন, তাহলে কি পাবেন? 0, ভাগফল 0। সুতরাং যখন আখিরাতের সাথে দুনিয়ার তুলনা করা হয়, দুনিয়ার গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি 0। কাজে আখিরাতের তুলনায় দুনিয়ার গুরুত্ব 0। দুনিয়ার জীবন 60, 70 কিংবা 100 বছর হতে পারে, কিন্তু আখিরাতের জীবন অসীম। অসীম একটা বিষয়ের সাথে কিভাবে 60, 70 কিংবা সর্বোচ্চ 100 বছরের তুলনা হতে পারে? যার ফলে দুনিয়ার গুরুত্ব 0 হয়ে যায় যখন আখিরাতের সাথে তুলনা করা হয়। এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এই বিষয়টিকে কোনো অঙ্ক বা গাণিতিক সমীকরণ ছাড়াই বুঝতেন। তারা দার্স দিতেন আখিরাত নিয়ে, কথা বলতেন আখিরা নিয়ে, তারা আখিরাতের কথা সর্বদা নিজেদের স্মরণে রাখতেন, একজন অপরজনকে স্মরণ করিয়ে দিতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদেরকে আখিরাতের বিষয়ে ভাষণ দিতেন। কুরআনুল কারিমেও আখিরাত নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো এখন আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা কিয়ামা নিয়ে, ইয়াউমুল কিয়ামা। আমরা আলোচনা করেছি মৃত্যু নিয়ে, বারজাখের জীবন, কবর নিয়ে, এবং এখন আমরা আলোচনা করছি কিয়ামাহ নিয়ে। তো কিয়ামা হবে একটা মাত্র দিনে, শুধুমাত্র একটা দিন, কিন্তু এরপরও এর আলোচনা আমরা বেশ কিছুটা সময় নিয়ে করব। কারণ হচ্ছে এই একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দীর্ঘ, প্রায় 50,000 বছর সমান এই একটা দিনের দৈর্ঘ্য। তো একবার একজন আরবি, একজন বেদুইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার দোয়া করেছিল, এবং এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক প্রভাবিত করেছিল এবং তিনি খুবই পছন্দ করেছিলেন, এবং এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিচক্ষণতাপূর্ণ বিষয় ছিল। দোয়াটি বেশ দীর্ঘ, তবে আমরা এর শেষের অংশ তুলে ধরছি। এবং বেদুইনটি বলল যে ইয়া আল্লাহ, আমার জীবনের সর্বোত্তম আমল যেন হয় আমার সর্বশেষ কাজটি, এবং জীবনের সর্বোত্তম অংশ যেন হয় আমার জীবনের শেষ অংশটি। সর্বোত্তম আমল আমার সর্বশেষ কাজটি, জীবনের সর্বোত্তম অংশ আমার যেন জীবনের শেষ অংশটি হয়। এবং এরপরে তিনি তার জীবনের সবচেয়ে সেরা দিনটির জন্য দোয়া করলেন, এবং তিনি আমরা দেখি যে তার কোন দিনটিকে তিনি সবচেয়ে উত্তম সেরা দিন হিসেবে পছন্দ করলেন। তার নিজের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিপ্রাপ্ত সেই অনুষ্ঠানের দিনটি, গ্র্যাজুয়েশন সেরিমনি, অথবা তার বিয়ের দিন, বিবাহ উৎসবের দিন, নাকি অন্য কোনো দিন? না, তিনি এই কোনো একটি দিনকে নিজের জীবনের সেরা দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেননি। তিনি বললেন যেদিন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এবং ইয়া আল্লাহ, আমার জীবনের সর্বোত্তম দিনটি যেন হয় আমার জীবনের সর্বশেষ দিন। হে আল্লাহ, তোমার সাথে সাক্ষাতের দিনটিকে আমার জীবনের সর্বোত্তম দিন বানিয়ে দিও। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সাক্ষাৎ হবে, সেই দিন অর্থাৎ বিচার দিবস। এবং এর মধ্যে অনেকগুলো হিকমা রয়েছে, কারণ সেই দিনটি 50,000 বছরের সমান বড়, আর দুনিয়ার সারা জীবন সেই একদিনের তুলনায় একটি ক্ষুদ্র মুহূর্ত মাত্র। কাজেই সেই দিনটি যদি ভালো যায়, একজন মানুষের সব কিছুই ভালো গেল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সেদিন সব কিছু ঠিকঠাক মতো হলে আপনি বিজয়ী, জিতে গেলেন। আর সেই দিনটি যদি আপনার উল্টাপাল্টা যায়, তাহলে আপনার দুনিয়ার জীবন যতই আরামায়াসে কাটুক না কেন, যতই ভোগবিলাসে কাটুক না কেন, কোনো কাজে আসবে না, আপনি কিছুই পেলেন না, সব কিছু হারিয়ে ফেললেন। সুতরাং এই বেদুইন ব্যাপক বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন যখন তিনি বললেন তোমার সাথে সাক্ষাতের দিনটিকে আমার জীবনের সর্বোত্তম দিন বানিয়ে দিও। আর আমরা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ লাভ করব, সেই দিনটি হচ্ছে চূড়ান্ত বিচারের দিন, কিয়ামত দিবসে আল্লাহর সাক্ষাৎ প্রাপ্ত হব। কাজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি সেই দিন আমাদের উপর সন্তুষ্ট থাকেন। সেই দিন যদি তিনি আমাদের উপর রাজি খুশি থাকেন, সেটাই হচ্ছে একমাত্র ধর্তব্য বিষয়, একমাত্র গণনা করার মতো বিষয়। এবং কিয়ামত দিবস মূলত দিন হিসাবে অনেক লম্বা হবে, এবং সেই দিন অনেকগুলো ঘটনা ঘটবে, মানুষ সেদিন বিভিন্ন ঘটনাবলীর সম্মুখীন হবে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ তাআলা সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং এই আমাদের আলোচনার লেকচারের গঠন এবং ক্রম বিন্যাস সাজানো হয়েছে শাইখ ওমর আল আশকারের আকিদার উপর রচিত বেশ চমৎকার কিছু গ্রন্থগুচ্ছের উপর ভিত্তি করে, এবং এটি বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করা, এবং একটি অনুচ্ছেদ শুধুমাত্র তিনি আখিরা এর জন্য উৎসর্গ করেছেন, এবং একটি অনুচ্ছেদ আল কিয়ামা আসুগ্রা, অপর অনুচ্ছেদটি আল কিয়ামা আল কুবরা আল জান্না ওয়ান্নারে বিভক্ত করা হয়েছে। এবং শেখ ওমর আল আশকার তিনি ঐতিহ্যবাহী যে সমস্ত গ্রন্থসমূহ, ক্লাসিক্যাল কিতাব বা উম্মাহাতুল কুতুব, সব কিতাবের মা সমতুল্য কিতাবগুলো থেকে খনি থেকে আমাদের জন্য অমূল্য কিছু সম্পদ এবং মণিমুক্ত বের করে নিয়ে এসেছেন, নির্যাসটুকু আমাদের জন্য আমাদের সামনে শত শত বই থেকে বাছাই করে উপস্থাপন করেছেন। তো এই বইটি মূলত আরবি ভাষায় লেখা এবং ইংরেজিতে এখন অনুবাদ করা হয়নি, তবে আমরা তার মূল গ্রন্থের গঠনকেই আমাদের এই সিরিজে অনুসরণ করব। তিনি কিয়ামতের দিনে মানুষের বর্তমান অবস্থানকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর কুফার বা অবিশ্বাসীগণ, দুই নম্বর অসওয়াতুল মুসলিমিন, যারা মুসলিম কিন্তু পাপি, ভালো মন্দ উভয়ই তাদের মধ্যে রয়েছে, এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে মুত্তাকিন। এবং প্রথম ভাগ অর্থাৎ আল কুফার, তাদের অবস্থাটি কী হবে সেই দিনে অবিশ্বাসীরা? তিনি অবিশ্বাসীদেরকে, কুফফারদেরকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হচ্ছে আদ্দুল ওয়াল হাওয়ান, অপমানিত এবং অধপতিত, অবনত যারা থাকবে তাদের অবস্থা। আদ্দুল ওয়াল হাওয়ান মানে হলো সেই অপমান এবং অবনতি যা শেষ বিচারের দিন যারা সত্যকে অস্বীকার করেছে তাদের উপরে এসে বর্তাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন,
সেই দিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে, যেন কোনো শিকারকে ধাওয়া করছে। প্রকৃতপক্ষে তারা একটি নির্দিষ্ট জায়গায় দৌড়ে যাচ্ছে না, তারা দৌড়াচ্ছে ঘটনাবলীর জন্য যা সেদিন ঘটছে এবং তাদের অন্তরের ভয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বর্ণনা করছেন, যেমন ওয়ামা হুম বি সুকারাহ, তারা কেউ মাতাল নয়, তারা চারিদিকে দৌড়াচ্ছে যেন তারা মাতাল। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, এবং মানুষকে তুমি দেখবে মাতালের মতো, অথচ তারা কেউ মাতাল নয়, বস্তুত আল্লাহর আজাবই সুকঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ভয়াবহ দিন সম্পর্কে, জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। আমাদের মধ্যে অনেকেই যখন আমরা অত্যাচার বা জুলুম দেখি আমরা বিস্মিত হই, নিজেরা চিন্তা করি যে এটা এত বড় অত্যাচার, অন্যায় কিভাবে সম্ভব হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান তিনি কিভাবে এটা ঘটার অনুমতি দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কোনো একটি ঘটনা সম্পর্কেও গাফেল নন, অনবহিত নন, তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যাচ্ছেন,
ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم
তাদেরকে তো ওই দিন পর্যন্ত তিনি অবকাশ দিয়ে রেখেছেন যেদিন জালেমদের চক্ষুসমূহ ভয়ে বিস্ফোরিত হয়ে যাবে, তারা মস্তক উপরে তুলে ভীত বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে, তাদের দিকে তাদের দৃষ্টিও ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। দৃশ্যটি কল্পনা করুন, এআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থাটি উল্লেখ করেছেন, আমার সাথে আপনারাও সেই অবস্থাটি কল্পনা করুন। মানুষ স্থির দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে এবং আতঙ্কে তাদের চোখের পলক পর্যন্ত পড়ছে না, কারণ ওই দিন এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, আপনি একটা মুহূর্তের জন্য অনবগত, অসাবধান, অসচেতন থাকতে সমর্থন হবেন না, অথচ দুনিয়াতে আপনার এই চোখ কত আরামায়েশে ঘুমিয়ে কাটিয়েছে। এটি হচ্ছে সেদিন যেদিন সব কিছু, সব ঘটনাকে প্রকাশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, সেদিন অন্তরগুলো বাতাসের মতো হালকা হবে, হাওয়া মানে বাতাস, এবং আরেকটি অর্থ হচ্ছে যা খালি বা হালকা। যখন আমরা সাহসী কাউকে বুঝাই, যখন বলি অমুক ব্যক্তি খুবই সাহসী একজন ব্যক্তি, তখন আমরা বলি যে তার অন্তরটি খুবই দৃঢ়, ভারী অন্তর। এবং ওই দিন যেই সমস্ত ঘটনা ঘটবে সেগুলো মানুষের অন্তরে একটা ভয়ের আঘাত করবে, যার ফলে অন্তরগুলোকে খুবই হালকা হাওয়ার মতো মনে হবে। এবং আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের অন্তরগুলো যেন মনে হবে তাদের গলার কাছে উঠে আসবে, খাদিমিন হিসেবে বর্ণনা করেছেন। এত ভয়ের এবং এত আতঙ্কের একটি দিন হবে যেদিন ভয়ে মানুষের দম বন্ধ হয়ে আসবে।
وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ।
আপনি তাদেরকে আসন্ন সেই দিন সম্পর্কে সতর্ক করুন যখন প্রাণ কণ্ঠাগত হবে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। যখন আমরা বিচার দিনের সেই কথাটি বলি, আমরা এই বিষয়ে কথা বলি যেটা একটি ভবিষ্যতের ঘটনা, এবং এমন কিছু বিষয়ে কথা বলছি যেটা গায়েবের অংশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কথা বলছেন এবং এটাকে বলছেন আল আজিফা। আল আজিফা, আল আজিফা হচ্ছে এমন কোনো কিছু যা ঠিক যেন এখনই ঘটে যাচ্ছে, খুবই নিকট ভবিষ্যতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু,
আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তাড়াহুড়া করো না, অর্থাৎ খুব শীঘ্রই আমরা সেখানে একত্রিত হব। এই সমস্ত জিনিস যা আমরা বর্তমানে কাগজে কিতাবে বর্ণনা করছি এগুলো সত্যিই আমরা একদিন নিজের চোখে দেখব, বাস্তবে দেখব। কারণ এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আপনি যদি আপনার নিজের জীবনের দিকে ফিরে তাকান, স্মৃতিচারণ করেন, আপনার সমস্ত স্মৃতিগুলোর দিকে একবার ভাবুন, আপনি যদি সেগুলোকে একত্রিত করে বর্ণনা করতে শুরু করেন, এটি করতে হয়তো মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগবে। খুব শীঘ্রই আমাদেরকে আমাদের সেই চূড়ান্ত গন্তব্যের দিকে যেতে হবে, আমরা আমাদের মৃত্যুসজ্জায় শায়িত থাকবো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে থাকবো, এবং এরপরই চলে আসবে সেই কিয়ামতের দিন, বিচার দিবস। অর্থাৎ এটা আসলে খুব বেশি দূরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই কারণে সেই দিন থেকে বলছেন আল আজিফা, এমন একটা দিন যা খুব নিকটেই আছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে, কামিং সুন, খুব তাড়াতাড়ি চলে আসছে। সেই দিনে ইয়াউমাল কিয়ামা হলো শেষ বিচারের অনেকগুলো নামের মধ্যে একটি, সেই দিনটা হবে দাঁড়িয়ে থাকার দিন। মানুষ কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে, কিয়ামা মানে হচ্ছে দাঁড়ানো, দণ্ডায়মান অবস্থায় থাকা, মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ বিচারের দিন সূর্য মানুষের এত কাছে চলে আসবে যে এর দূরত্ব এক মাইল হবে, এক মাইল হবে, এবং সূর্য সৃষ্টি জগতের কাছে নেমে আসবে। আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ এখানে অনুবাদ করা হয়েছে এক মাইল হিসেবে, কিন্তু এর অর্থ দূরত্ব হতে পারে এবং এর অর্থে মতভেদ রয়েছে, কিংবা অন্য আরও অল্প দূরত্ব হতে পারে। যেমন সুলাইম বিন আমির বলেছেন যে আল্লাহর কসম আমি জানি না উনি কি মাইল দ্বারা পৃথিবীর মাইলকে বুঝিয়েছেন, না সেই যন্ত্র যা দিয়ে চোখে সুরমা বা মাস্কারা দেওয়া হয় তাকে বুঝিয়েছেন, অর্থাৎ সেটা খুবই অল্প দূরত্ব, মাত্র চার আঙ্গুল পরিমাণ দূরত্ব, অর্থাৎ সেই সময়ে সূর্য মানুষের মাথার এত কাছে নেমে আসবে। অর্থাৎ এখানে এই হাদিসের মূল বিষয়টি হচ্ছে যে সূর্য মানুষের খুব কাছে চলে আসবে, এবং সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ তাদের আমল অনুসারে সেই দিন ঘামতে থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত থাকবে, এবং মানুষ তার আমল অনুসারে ঘামতে থাকবে। যার খারাপ কাল যত বেশি তার ঘাম তত বেশি হবে, কারণ সেদিন মাথার উপরে সূর্য থাকবে এবং কোনো ছায়া থাকবে না। বদ আমলকারী ব্যক্তিরা সেদিন কোনো ছায়া লাভ করবে না এবং তাদের আমল অনুসারে তারা ঘর্মাক্ত অবস্থায় থাকবে। এবং এই হাদিসটি বলার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দ্বারা তার মুখের দিকে নির্দেশ করছিলেন, এবং সেই দিনে সৎকর্মশীল ব্যক্তিরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে একত্রিত হবে এবং তারা সেখানে আশ্রয় লাভ করবে। এবং আরেকটি দৃশ্য হাশরের ময়দানে, যেখানে জালিমদের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এমনভাবে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতগুলো আমাদের চোখের সামনে একটি ছবি বা দৃশ্যকে ফুটিয়ে তোলে। এবং কুরআনের অনেক আয়াতেই আমাদেরকে এই সমস্ত বিভিন্ন চিত্র সম্পর্কে কল্পনা করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আয়াতগুলোর মাধ্যমে কুরআনে একটি ছবিকে ফুটিয়ে তুলেছেন, অনেকটা আমরা বলতে পারি যেন সচিত্র প্রতিবেদন, বিশেষ করে আখিরাত বিষয়ক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাস্তবতা বোঝানোর জন্য আয়াতের মাধ্যমে যেন এইসব ছবিকে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়ায়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা।
জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, হায় আফসোস। চরম একটা আক্ষেপের সময়, যখন আমরা কোনো কিছু নিয়ে খুব বেশি আফসোস করি তখন আমরা অনেকে নিজেদের হাতের নখ কামড়াই বা আঙ্গুল কামড়াই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে বলছেন যে তারা তাদের সেই আঙ্গুল বা নখ কামড়াবে না, তারা নিজেদের হাতকে কামড়াতে থাকবে। কল্পনা করুন যে তারা নিজেদের হাত কামড়াচ্ছে, তাদের হাড় সমূহকে কামড়াচ্ছে এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, কিন্তু তারা নিজেরাও সেই ব্যথাকে অনুভব করতে পারছে না, কারণ তাদের মানসিক আক্ষেপের ব্যথা, মানসিক যন্ত্রণা সেই শারীরিক যন্ত্রণার থেকে আরও বহু বহু গুণ বেশি। যদি এই শারীরিক ব্যথা তীব্র হয়ে থাকে তাহলে মানসিক ব্যথা তার থেকেও তীব্রতর, এবং তাদের সেই আক্ষেপ আফসোস তার মূল কারণ একটাই, তারা ভাবছে যে যদি আমি দুনিয়াতে রাসূলকে অনুসরণ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবরিসুল মুজরিমুন,
যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন অপরাধীরা হতাশ হয়ে যাবে, সমস্ত দুর্বৃত্ত, অবিশ্বাসী, কাফির, ক্রিমিনাল এরা সবাই হতাশ হয়ে যাবে। ইউবলিস মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, কোনো চেষ্টাও করবে না, কোনো আপত্তি নাই, আলোচনা নাই, তর্ক নাই, তারা সব কিছুকে ছেড়ে দেবে, কারণ সেই মুহূর্তে তারা বুঝতে পারবে তারা কত অসহায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, কত মহান, কত শক্তিশালী। কারণ আপনি কার সাথে তর্ক করবেন এবং কী নিয়ে সেই মুহূর্তে তর্ক করবেন, সেদিন তারা যাবতীয় চেষ্টাকে পরিত্যাগ করবে, ছেড়ে দেবে, আশা হারিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা বলেন,
সেদিন কামনা করবে সেই সমস্ত লোক যারা কাফির হয়েছিল এবং রাসূলের নাফরমানি করেছিল, যেন তারা জমিনের সাথে মিশে যায়, যেন জমিনের সাথে মিশে যায়। এখানে রূপকভাবে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে ব্যক্তিটি দুনিয়ার প্রতি তীব্রভাবে আসক্ত ছিল, তার বিভিন্ন উচ্চ আশা, উচ্চ অভিলাষ ছিল দুনিয়াতে, বড় বড় আশা, বড় বড় স্বপ্ন সে দেখত, টাকার বিনিময়ে, অর্থের জন্য এই দিনকে সে দূরে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছিল, এগুলো নিয়ে মনোযোগী ছিল না, এগুলো নিয়ে ভাবতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন,
ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
যে যখন কাফিররা বলবে আমি যদি ধুলা হয়ে যেতে পারতাম। এগুলো এমন সব লোকের উদাহরণ যারা দুনিয়াতে খুবই উচ্চ অভিলাষী, উচ্চ আশা ছিল, লক্ষ্য ছিল, তাদের একটি টার্গেট ছিল, কিন্তু সেই দিন হিসাব নিকাশের দিনটিকে যখন তারা সামনে দেখবে তখন তাদের মনে আর কোনো উচ্চ আশা থাকবে না, তারা সম্পূর্ণরূপে সমস্ত আশা পরিত্যাগ করবে, হতাশ হয়ে যাবে, হাল ছেড়ে দেবে, এমনকি চাইবে যদি তারা মাটির সাথে মিশে যেত, মাটি হয়ে যেত। এবং এই সমস্ত আয়াত আমাদেরকে বলে যে আসলে আমরা দুনিয়াতে যে একটা স্বপ্নের মধ্যে, একটা ঘোরের মধ্যে বসবাস করছি, অচিরেই এই স্বপ্নটি ভেঙে যাবে এবং আমরা বাস্তবতা কী সেটাকে উপলব্ধি করতে পারবো। তো কাজেই সেই বাস্তবতার জন্যই আমাদের আশা এবং অ্যাম্বিশনকে ঠিক করা উচিত, এই দুনিয়ার নিষ্ফল স্বপ্নের ঘোরের জন্য আমাদের উচ্চ আশা অবলম্বন করা উচিত নয়। এবং হাশরের ময়দানের দ্বিতীয় আরেকটি দৃশ্য, যখন আমরা কুফফারদের অবস্থা আলোচনা করছি, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ইহবাতুল আমল বা এমন সব কাজ যেগুলো নিষ্ফল হয়ে গেছে, বৃথা পণ্ডশ্রম। ইহবাতুল আমল মানে হচ্ছে কর্মের নিষ্ফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
والذين كفروا اعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء,
যারা কাফের তাদের কর্ম মরুভূমির মরীচিকার মতো, যাকে একজন পিপাসার্থ ব্যক্তি পানি বলে মনে করে। এখন আমরা জানি যে মরীচিকা হচ্ছে মূলত চোখের একটা ভুল, আলোক বিভ্রাট, যা মরুভূমি কিংবা খুব উত্তপ্ত গরমের দিনে হাইওয়েতে অনেক দূরের দিকে তাকালে দেখা যায়, মনে হয় যেন সেখানে পানি আছে, কিন্তু সেখানে যাওয়ার পর আর কিছুই পাওয়া যায় না। আপনি যখন তাকে ধরতে যাবেন সেটা আপনার থেকে আরও দূরে সরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদের, অবিশ্বাসীদের আমলগুলোকে তুলনা দিতে গিয়ে এই উদাহরণটিকে ব্যবহার করেছেন, যেন সেগুলো হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। এবং আয়াতটিতে আরও বলা হয়েছে, এমনকি সে যখন তার কাছে যায় তখন সেখানে কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে, আর অতঃপর আল্লাহ তার হিসাবকে চুকিয়ে দিবেন, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন,
أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور.
এই নিষ্ফল কাজগুলোর উদাহরণ দিতে গিয়ে অসাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে অথবা প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের মতো, যাকে উদ্বেলিত করে ঢেউয়ের উপর ঢেউ, তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ ছড়িয়ে আছে একের পর এক অন্ধকার, যখন সে ব্যক্তিটি তার হাত বের করে তখন তাকে সে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতিই নেই। অর্থাৎ এই কর্মগুলো হচ্ছে নিষ্ফল কর্ম, অন্ধকারের মতো, যা তারা যত বেশি করবে তত বেশি অন্ধকার তাদেরকে ঢেকে ফেলবে। এমনকি তারা নিজেদের হাতকে যখন দেখার জন্য সম্মুখে প্রসারিত করে সেই হাতটিকেও দেখতে পায় না। এবং এই অন্ধকার অবস্থাটি কিয়ামতের দিনে আক্ষরিক অর্থে একটি পর্যায়ে ঘটবে। একটা সময় সব কিছুকে অন্ধকার ঢেকে ফেলবে, তারা পুল সিরাতের উপর থাকা অবস্থায় আলো হারিয়ে ফেলবে। এবং আমরা জানি যে সেই সিরাত বা রাস্তাটি অনেক অন্ধকার হবে, শুধুমাত্র মুমিন এবং বিশ্বাসী ব্যক্তিদেরকে আলো দেওয়া হবে। যারা আল্লাহর প্রতি বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছিল তারা নিকষ কালো গভীর অন্ধকারে আপতিত হওয়ার দরুন নিজেদের হাতকেই তারা সামনে দেখতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি অসাধারণ উপমা এবং তুলনা দিয়েছেন যে যারা বিভিন্ন কাজে অর্থ খরচ করে, সেই সমস্ত অর্থ খরচ যা আসলে কোনো কাজে আসে না, নিষ্ফল কর্ম, সেই সমস্ত অর্থ সম্পর্কে এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হচ্ছে ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের শৈত্য প্রবাহ, যা সেই জাতির শস্যক্ষেত্র গিয়ে লেগেছে এবং যারা নিজেদের জন্য মন্দ করেছে অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। বস্তুত আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করেছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফাররা যে সমস্ত অর্থ খরচ করে তার তুলনা দিয়েছেন এবং তারা বিভিন্ন কাজে প্রচুর পরিমাণ অর্থ খরচ করে এবং সবচেয়ে বড় একটা পরিমাণ অর্থ তারা খরচ করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে। কিভাবে ইসলামকে বাধাগ্রস্ত করা যায়, মানুষের কাছে যেন ইসলাম পৌঁছাতে না পারে, মানুষ যাতে ইসলাম সম্পর্কে ভুল তথ্য জানে, অপপ্রচারের শিকার হয়, এই সমস্ত কাজে অতীতেও বিভিন্ন যুগে ইসলামের বিরুদ্ধে প্রচুর অর্থ খরচ করা হয়েছে, বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে, বর্তমানেও এই কাজে অর্থ ব্যয় করা হচ্ছে ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য। আজকের দিনেও বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদের এই সমস্ত অর্থ সম্পদ ব্যয় করা সম্পর্কে বলছেন, এই অর্থ যা তারা খরচ করেছে কিংবা করছে এর উদাহরণ হলো শীতল একটা শৈত্য প্রবাহের মতো, যা এত ঠান্ডা যা যেখানে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে বরফে পরিণত করে দেয়, যা যেখানে প্রবাহিত হয়েছে সেখানকার শস্যক্ষেত্র, সেখানকার ফসলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। অন্য কথায় ফ্রস্ট বাইট, এটা ঠান্ডায় জমে দেওয়া আঘাতের মতো যা আমাদের ফসলকে ধ্বংস করে দেয়। যখন একজন ব্যক্তি কোনো একটা সামান্য একটা গাছ রোপণ করে, এরপর যখন তারা সেই গাছটিকে পরম যত্নে বড় করে তোলে এবং যখন গাছে ফসল আসার সময় হয় তখন সে মনে করে যে এতদিনে আমার এত পরিশ্রমের ফসল ভোগ করার সময়টা চলে আসলো, সে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে থাকে যে কখন আমরা এই ফসলটা ভোগ করব। কিন্তু দেখা যায় যে যখন এই ফসল ধ্বংসকারী শৈত্যপ্রবাহ শীতল বায়ু ফ্রস্ট বাইট চলে আসে, সে আর কিছুই পায় না, বরফের মতো ঠান্ডা শৈত্যপ্রবাহে সব কিছু নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে সেই উদাহরণ, কুফফাররা যেই সমস্ত অর্থ ব্যয় করে সেটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণকে ব্যবহার করেছেন। এবং এই অর্থ বর্তমানে যা তারা খরচ করে চলেছে তাদের কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্যই তারা করছে, কিন্তু বিচার দিবসে এটা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে হয়তো সে কোনো ফায়দা পেতেও পারে, কিন্তু পরকালে সম্পূর্ণরূপে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো প্রতিদান সে লাভ করবে না, তাদের এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নিষ্ফল আমল। এবং যখন আমরা তাদের এই কাজের নিষ্ফলতা নিয়ে এই আয়াতের আলোচনা করছি, তখন হয়তো অনেকে নিজেদের মধ্যে অবাক হয়ে বলে উঠতে পারি, আল্লাহ কি ইনসাফকারী নন? তিনি কি মানুষকে তাদের কর্মফল অনুযায়ী পুরস্কৃত করতে পারতেন না? এই কথাকে সহজ করে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন,
ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ তাদের প্রতি জুলুম করাচ্ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আপনাকে আল্লাহর কাছে আপনার কর্মের কারণে জবাবদিহি করতে হবে, অন্য কোনো একজন ব্যক্তির কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি। এবং তাদের এই নিষ্ফল কাজের তৃতীয় আরেকটি তুলনা দেওয়া হয়েছে এভাবে,
مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد।
কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী। যারা স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী তাদের অবস্থা এই যে তাদের কর্মসমূহ ছাই ভস্মের মতো, যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলিঝড়ের মতো, ধুলিঝড়ের দিন। তাদের উপার্জনের কোনো অংশই তাদের করতলগত হবে না, এবং এটাই হচ্ছে দূরবর্তী পথভ্রষ্টতা, দূরবর্তী পথভ্রষ্টতা। তো ভেবে দেখুন, যখন একটা ছাই ভস্মের পর্বত, এটা আপনার আমল, আমলের উদাহরণ, আপনার প্রচুর পরিমাণ আমল আছে পাহাড়ের মতো, পর্বতের মতো, কিন্তু পুরো পর্বতটা ছাই এবং ভস্মের তৈরি। আপাত দৃষ্টিতে এটাকে মনে হতে পারে অনেক বেশি, একটা পর্বত সমান, আপনি অনেক অনেক ভালো কাজ সম্পাদন করে ফেলেছেন। কিন্তু যখন আপনি আপনার কর্মের প্রতিফল গ্রহণ করতে যাচ্ছেন, তখন হঠাৎ একটা ঝড় এসে আপনার সমস্ত কর্মকে উড়িয়ে নিয়ে চলে গেল। তখন আপনি সেটাকে আটকানোর চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু সেই ছায়ের পাহাড়ে যখন বাতাস লাগবে আপনি কি তা ধরতে পারবেন? কারণ সেগুলো হচ্ছে ছাই ভস্ম, চারদিকে বিক্ষিপ্ত অবস্থায় সেগুলো উড়ে যাবে। তো যে সমস্ত কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয় না, তার উদাহরণ এরকমই এবং তার কোনো মূল্য নেই। তো দেখুন যে কুরআনে কি সুন্দরভাবে এই সমস্ত বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ এক একটি ছবি, চিত্র। ছাই ভস্মের পরিমাণ অনেক বেশি, কিন্তু যে দুটি কারণের একটিতে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে, তার দুইটি কাজ হচ্ছে, যদি এই দুইটি কাজটি, এক নম্বর, যদি সেই কাজটি সহি নিয়তে না করা হয়, অর্থাৎ যদি কাজটি ইখলাস বিবর্জিত হয়, আন্তরিকতা না থাকে, সেই কাজটি একসময় নিষ্ফল কর্মে পরিণত হয়ে যেতে পারে। এবং দ্বিতীয় ইবাদত কবুলের যে শর্ত, সেটা হচ্ছে যে কাজটি হতে হবে সুন্নতের ইত্তেবা অনুসারে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তার মতে, তার পথে, তার দেখানো মডেল অনুসরণ করে সেই কাজটিকে আপনার সম্পাদন করতে হবে। এছাড়া যত কাজ আপনি সম্পাদন করবেন সেগুলো সবগুলোই বর্জনীয় কাজ, গ্রহণ করা হবে না। এবং যে কোনো কাজ কবুল করার জন্য আমাদেরকে এই দুইটি শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ এক নম্বর হচ্ছে ইখলাস, অর্থাৎ আন্তরিকতার সাথে, সততার সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেই কাজটিকে করতে হবে। এবং আমরা দেখি যে ন্যায় বিচারের যদি আপনি কথা বলেন, ন্যায় বিচারের দাবি, তো ন্যায় বিচারের দাবি হচ্ছে যে আপনি আল্লাহর কাছে সেই কাজের একটা প্রতিদান আশা করতে পারেন, যদি সেই কাজটি আপনি আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন। তো যদি আপনি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান আশা না করে অন্য কাউকে খুশি করার জন্য একটি কাজ করে থাকেন, তাহলে কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে সেই কাজের জন্য পুরস্কার আশা করবেন? এটা তো ন্যায় বিচারের দাবি হতে পারে না। এবং ঠিক এই ঘটনাটি ঘটবে বিচারের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলবেন যে যারা কোনো অন্য ইলাহের ইবাদত করতে, তোমরা যাও তোমাদের ইলাহের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো, যারা মানুষের ইবাদত করতে যাও সেই সব মানুষের কাছে এবং তাদেরকে প্রতিদান দিতে বলো, যারা মালাইকা বা ফেরেস্তাদের ইবাদত করতে যাও মালাইকাদের কাছে, ফেরেস্তাদের কাছে যাও, তাদেরকে প্রতিদান দিতে বলো, আর যারা একমাত্র আমার ইবাদত করতে, আজকে আমি তাদের সবাইকে পুরস্কৃত করব, আজকে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। তো দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ইবাদত কবুলের, সেটা হচ্ছে আল ইত্তেবা, অর্থাৎ কাজটিকে করতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে। আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার কোনো অধিকার রাখেন না। আপনি নিজে একটি নিয়ম আবিষ্কার করবেন, পদ্ধতি চালু করবেন, যে পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখিয়ে দেননি, সেই পদ্ধতিতে ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ যেভাবে পছন্দ করেন সেই নিয়মেই করতে হবে, কেননা আল্লাহ আমাদের সবার থেকে বেশি জ্ঞান রাখেন। অতএব ইবাদতের পদ্ধতিটি আল্লাহর দেখানো পথেই আমাদেরকে ছেড়ে দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটি রূপকের বা উদাহরণের বর্ণনা করেছেন, এবং তিনি বলেন যে
وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا।
আমি তাদের কৃতকর্মের দিকে, তাদের আমলের দিকে মনোনিবেশ করব, মনোযোগ দেব, এরপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপে করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণা রূপে করে দেব। এবং আল্লাহ বলছেন যে তিনি তাদের কর্মকে হাবায় পরিণত করে দিবেন। হাবা আল মানসুরা, হাবা কি জিনিস? তো আলী বিন আবু তালিব আমাদেরকে হাবা এর বর্ণনা দিয়েছেন, আপনি যদি অন্ধকার অথবা হালকা একটা অন্ধকার ঘরে থাকেন এবং জানালা দিয়ে স্বল্প একটা আলোর রেখা ভেসে আসছে ঘরের মধ্যে, তো সেই আলোর রেখার মধ্যে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ধুলিবালি দেখতে পারবেন, আলোক কণা, বাতাসে ভেসে থাকা ধুলোবালি। তো হাবা হলো সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকণা, আলোককণা, যারা এমনিতে বাতাসে বিদ্যমান থাকে, কিন্তু আপনি যদি কোনো একটা অন্ধকার ঘরে আলোর রেখা দেখতে পান সেই অবস্থায় সেটা আপনার চোখে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের এই সমস্ত কাজগুলো, নিষ্ফল কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর দিকে মনোযোগ দিবেন, মনোনিবেশ করবেন এবং এরপরে সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণা রূপে করে দিবেন, অর্থাৎ সেগুলো কোনো কাজে আসবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا
আমি কি তোমাদেরকে সেই সব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? এই ক্ষতিগ্রস্ত বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমরা প্রত্যেকটি কাজ করার সময় দুনিয়াতে আমরা লাভ ক্ষতি হিসাব করি, লাভ ক্ষতি দেখে আমরা অনেক কাজ করি। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে লাভ ক্ষতির ধারণা একরকম, কিন্তু ইসলামে এই লাভ এবং ক্ষতির প্রত্যেকটি বিষয় আখিরাতের সাথে সম্পর্কযুক্ত। ইসলামে এই লাভ ক্ষতি ধারণায় একটি সুস্পষ্ট ধারণা রয়েছে। আমাদের চিন্তাধারা এবং আমাদের সেই বুঝকে বাস্তবে যদি আমরা সত্যি আখিরাতকে বিশ্বাস করে থাকি, তাহলে সেই লাভ ক্ষতির ধারণার সাথে আখিরাতকে আমাদের সম্পর্কযুক্ত করতে হবে এবং ইসলামিক ধারণার সাথে আমাদের সেই লাভ ক্ষতিকে মিলিয়ে দেখা উচিত। শুধুমাত্র আর্থিক লাভ বা আর্থিক ক্ষতি কোনো লাভ বা ক্ষতি হতে পারে না। কেননা আমরা মাঝে মাঝে মনে করি যে সুখ হচ্ছে যে একটা আর্থিক ক্ষতির সাথে সম্পর্কযুক্ত বিষয়, আর্থিক লাভের সাথে সম্পর্কযুক্ত বিষয়। উদাহরণস্বরূপ আপনি যদি ব্যবসার ক্ষতির কথা চিন্তা করতে পারেন, কিন্তু আসলে ইসলামে এই সমস্ত ক্ষতিগুলো একটাও লাভ বা ক্ষতির সংজ্ঞা নয়, যদি না সেখানে আখিরাতের কোনো লাভ ক্ষতি না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا
তারাই হচ্ছে সেই সমস্ত লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন আয়াতে যে বলুন আমি কি তোমাদেরকে সেই সমস্ত লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। তারাই সেই সমস্ত লোক যারা তাদের পালনকর্তার নির্দেশনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয়টিকে অস্বীকার করে, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না, কোনো গুরুত্ব স্থির করব না। জাহান্নাম এটাই হচ্ছে তাদের প্রতিফল, কারণ তারা কাফের হয়েছে এবং আমার নির্দেশনাবলী এবং আমার রাসূলগণকে তামাশা এবং ঠাট্টা বিদ্রুপের বিষয়রূপে তারা গ্রহণ করেছে। তারা কাফের হয়েছে এবং আমার নির্দেশনাবলী, আমার আয়াতসমূহ এবং আমার রাসূলদেরকে ঠাট্টা তামাশা, মজার বিষয় হিসেবে, বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে। এবং সেই কিয়ামতের দিনের তৃতীয় আরেকটি অবস্থা সম্পর্কে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, আল তাখাসা, তর্ক বিতর্ক এবং মত পার্থক্য, ঝগড়া। শাইখ একে চারটি ভাগে বিভক্ত করেছেন, এই বিতর্ক চারটি ভাগে তিনি বিভক্ত করেছেন। এক নম্বর ভাগ হচ্ছে যে বিভিন্ন উপাস্য এবং তাদের উপাসকদের মধ্যে একটি বিতর্ক, আল ইবাদ ওয়াল মাবুদিন। এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন অনুসারী এবং যাকে অনুসরণ করা হয়েছে তাদের মধ্যে একটি বিতর্ক, নেতা এবং তাদের অনুসারীদের মধ্যে একটি বিতর্ক। তৃতীয়ত হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি, তার সাথে যে একজন শয়তান থাকে, ইনসান ওয়া কারিন, তার মধ্যে একটি বিতর্ক। এবং চতুর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তির সাথে তার নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের একটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এবারে আসুন সেই বিষয়গুলো নিয়ে প্রথম ক্যাটাগরি, যে আমরা ওই সমস্ত তর্ক বিতর্ক নিয়ে কথা বলবো যা বিভিন্ন মূর্তি এবং তাদের যারা পূজা করেছে উপাসক এবং বিভিন্ন মালাইকা এবং তাদেরকে যারা উপাসনা করেছে তাদের উপাসক এবং মানুষের মধ্যে থেকে ঈসা আলাইহিসসালাম এবং তাকে যারা আল্লাহর মতো করে গুণাবলী আরোপ করে তার পূজা করেছে, তাকে উপাসনা করেছে, তাদের মধ্যে যে বিতর্কগুলো ঘটবে সেই প্রথম ক্যাটাগরি নিয়ে এখন আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি উপাসনা আল আসনাম সম্পর্কে বলেন,
ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিআন থুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ
যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করব, এরপর যারা আমার সাথে শরীক করেছে তাদেরকে আমি বলবো যে তোমরা এবং যাদের তোমরা শরীক করেছ তোমরা প্রত্যেকে নিজ নিজ স্থানে অবস্থান গ্রহণ করো। এরপর আমি তাদের একদলকে আরেক দল থেকে আলাদা করে দেব এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে যে না, যাদের তারা শরিক করেছিল তারা বলবে যে না, তোমরা তো কখনো আমাদের উপাসনা করতে না। তো এই আয়াতটিতে যার ইবাদত করা হয় অথবা শরিক এর দুইটি ব্যাখ্যা রয়েছে। কারোর মতে এগুলো হচ্ছে যে মূর্তিসমূহ আল আসনাম, এবং অন্য ব্যাখ্যা রয়েছে এগুলো হচ্ছে জিন বা শায়াতিন এবং তারা সরাসরি এই ইবাদতকে প্রত্যাখ্যান করবে। তো পরবর্তী আয়াতে বলা হচ্ছে
فَكَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِن كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَافِلِينَ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলাই আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট, আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম। তারা বলবে যে আমরা তোমাদের তোমরা যে আমাদের ইবাদত করতে আমাদেরকে পূজা করতে সেই মূর্তিগুলো আসনামগুলো এবং এই জিনগুলো বলবে যে আমরা সেটা জানতামই না যে তোমরা আমাদেরকে ইবাদত করতে, কারণ এই মূর্তিগুলো আমরা দেখি যে এগুলো হচ্ছে সামান্য একটা পাথরের টুকরো মাত্র এবং তারা জানতো না যে আসলে কি ঘটনা ঘটছিল। তো এটা আসলেই এমন একটা বিষয় যা একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তি বা এমন লোকদেরকে হতাশ করবে যারা তাদের পুরো জীবনে এই মূর্তিগুলো এবং পাথরের মূর্তিগুলোর উপাসনা করেছে, সারা জীবন ধরে তারা সেই মূর্তিগুলোর কাছে সাহায্য চেয়েছে এবং সেই ভয়ঙ্কর বিপদের দিনে সেই জড়বস্তুগুলোর কাছে যাদেরকে তারা দেবতা বলে মনে করত সেই ভয়ানক বিপদের দিনে স্বাভাবিকভাবে তারা বলবে যে হে আমাদের প্রভু আমাদেরকে বাঁচাও। কিন্তু মারাত্মক এবং চরম হতাশার বিষয় হিসেবে সেদিন তারা দেখতে পারবে যে এতদিন ধরে যারা সেই পাথরের মূর্তি এবং মিথ্যা বাতিল রবদেরকে ইবাদত করেছে তারা নিজেরাও এই ইবাদত সম্পর্কে জানে না। এর থেকে হতাশার আর কি হতে পারে? এবং এরপর আল্লাহর কিছু সৃষ্টিসমূহ তাদেরকে আল্লাহর সাথে শরীক করা হয়েছিল এবং তাদেরকে উপাসনা করা হয়েছিল তাদের বিনা অনুমতিতে এবং তারা নিজেরাও এটা চাইতেন না, তারা নিজেরাও চাইতেন না যে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে উপাসনা করা হোক। যেমন মালাইকারা ফেরেশতারা কখনোই চান নাই যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ তাদেরকে উপাসনা করুক, কিন্তু আরব এবং অন্যান্য স্থানের বেশ কিছু স্থানের মুশরিকরা তাদের ইবাদত করত।
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهَؤُلَاءِ إِيَّاكُمْ كَانُوا يَعْبُدُونَ
যেদিন তিনি এদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করবেন অতঃপর মালাইকাদের উদ্দেশ্য করে তিনি বলবেন যে এই মানুষেরা কি দুনিয়াতে শুধু তোমাদের ইবাদত করত। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন এরা কি তোমাদেরই পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে মালাইকাদেরকে উপস্থিত করবেন এবং মালাইকাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই মানুষেরা কি তোমাদের ইবাদত করত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই বিষয়ে জ্ঞান রাখেন না, তিনি কেন প্রশ্ন করছেন, তিনি কি এর উত্তর জানেন না যে মানুষেরা কি মালাইকাদেরই পূজা করত কিনা বা অন্য কারো পূজা করত কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর জানেন। তাহলে এখানে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদের ওই মানুষদের সামনে জিজ্ঞাসা করছেন যারা মালাইকাদেরকে ফেরেশতাদেরকে উপাসনা করত, যাতে সেই সমস্ত মানুষেরা নিজের কানে মালাইকাদের মুখ থেকে জবাব শুনতে পারে এবং এটাই হচ্ছে মূলত সাক্ষ্য প্রদান করা। তারা বলবে, ফেরেশতারা বলবে,
ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দূনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন
আপনি সুমহান, তাদের পরিবর্তে আপনিই হচ্ছেন আমাদের ওয়ালি। কখনোই নয়, তারা জিনদের উপাসনা করত এবং এদের অধিকাংশই তাদের বিশ্বাসী ছিল। ফেরেশতারা বলবে যে আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই, বরং তারা মূলত জিনদের পূজা করত এবং তাদের অধিকাংশই বিভিন্ন শয়তানে বিশ্বাস করত। মালাইকারা বলবেন সুবহানাক, যার অর্থ হচ্ছে যে তানজি আল হাক। যখন আমরা বলি সুবহান আল্লাহ, এই শব্দটি বলতে বোঝায় যে আপনি আল্লাহর ক্ষেত্রে যে কোনো ধরনের যেটা আল্লাহর সাথে মানানসই নয় সেই ধরনের দুর্বলতা এবং খারাপ গুণাগুলি এগুলো প্রত্যাখ্যান করছেন এবং আপনি আল্লাহর প্রত্যেক সুগুণাবলীকে শুধুমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করলেন, তখন আমরা বলি সুবহান আল্লাহ। এবং আমরা দেখি যে বিভিন্ন সময়ে মানুষ দাবি করে, অনেক ধরনের গুজব রটে, যেখানে লোকজন দাবি করেছে তারা মালাইকাদেরকে দেখেছে, ফেরেস্তাদেরকে দেখেছে, তাদের সাথে কথা বলেছে, অথবা স্বপ্নের মধ্যে তাদের একজনকে দেখেছে। তো বাস্তবে এর সবগুলি হচ্ছে সাধারণত জিনের সাথে তারা সাক্ষাৎ লাভ করে। এবং যুগে যুগে এই ধরনের মানুষেরা তারা আল্লাহর পরিবর্তে অনেক কিছুকে উপাসনা করেছে, কিন্তু মানুষদের মধ্যে যার আরাধনা বা যাকে আল্লাহ বাদে সবচেয়ে বেশি পূজা করা হয়েছে তিনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। এবং ঈসা আলাইহিসসালামকে অতি ভক্তি করে খ্রিস্টানরা উপাসনা করতে গিয়ে পৃথিবীতে অস্তিত্বশীল শিরকের মধ্যে সবথেকে ভয়ঙ্কর সব শিরকগুলো আরোপ করেছে এবং আল্লাহর নামে সবচেয়ে খারাপ গুণাবলীগুলো আরোপ করেছে। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে ঈসা আলাইহিসসালামের উপাসনার প্রতি আলোকপাত করেছেন। তো যদিও আরও অনেকেই পূজিত হয়েছিল, উপাসিত হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্টভাবে তাদের কারো নাম উল্লেখ করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্টভাবে এই আয়াতগুলোতে ঈসা ইবনে মারিয়ামের কথা উল্লেখ করেছেন। এবং ঈসা তার নামে আরও বেশ কিছু ইলাহকে একত্রিত করা হয়, শরিক করা হয়, যেমন ঈসা আলাইহিসসালামের মাকেও শরিক করা হয়, বলা হয় যে তিনি মিলে এক আল্লাহ, নাউজুবিল্লাহ। যদি ঈসা আলাইহিসসালামের এই সম্পর্কে যদিও ঈসা আলাইহিসসালামের সাথে এই সমস্ত বিষয়ের বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং তিনি কখনো চান নাই যে মানুষ তাকে ইবাদত করুক আল্লাহকে বাদ দিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّي إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب
যখন আল্লাহ তাআলা বলবেন যে হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদেরকে এই কথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এই কথার উত্তরে তিনি বলবেন, ইয়া আল্লাহ, সমগ্র পবিত্রতা আপনার জন্য, এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার কোনো অধিকারই আমার নেই। যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই তাহলে আপনি তা অবশ্যই জানতেন, নিশ্চয়ই আপনি জানেন আমার মনে যা কিছু রয়েছে, কিন্তু আমিও তো জানি না যে আমার মনে কি আছে, যাবতীয় গায়েব অবশ্যই আপনি ভালো করে অবগত আছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত প্রত্যেক ব্যক্তি যে এই আয়াতগুলো পড়ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে স্মরণ করো, অর্থাৎ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক তিলাওয়াতকারীকে এভাবেই বলছেন, সরাসরি কথা বলার মতো, যে এবং স্মরণ করো। তো এখন কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই ঘটনাটি যেটা ভবিষ্যতে ঘটবে কিয়ামতের দিনে সেই ঘটনাটিকে বলছেন স্মরণ করো? তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামকে শেষ বিচারের দিনে জিজ্ঞাসা করবেন, তো মুফাসসিরিনগণ এবং তাদের মধ্যে একজন বলেন যে মানুষের জ্ঞান অনুসারে সময়কে আমরা তিন ভাগে বিভক্ত অবস্থায় পাই, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো মানুষ হিসেবে ভবিষ্যতের কোনো কিছুর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সুতরাং আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি না। যেমন ধরুন যে যদি আপনি এই মুহূর্তে উঠে দাঁড়ানোর ইচ্ছা করেন, নিয়ত করেন এবং এই কক্ষ থেকে বাইরে বের হয়ে কোথাও যাওয়ার নিয়ত করেন, তো আপনি শুধু ইচ্ছাই করতে পারেন, কিন্তু এর পরিণতি আসলে আপনি ঘটাতে পারবেন কি না, সত্যি বের হয়ে যেতে পারবেন কি না, তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। তো কাজেই আমরা এই সমস্ত ভবিষ্যতের বিষয়গুলোতে শুধুমাত্র পরিকল্পনা করতে পারি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই সমান, তিনি সব কিছুই জানেন, তিনি আমাদেরকে এবং আমাদের কাজকর্মকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি এই সম্পর্কে এমনভাবে কথা বলার অধিকার রাখেন যেন সেটা অতীতের একটি ঘটনা, যেন ইতিমধ্যেই সেটা ঘটে গেছে। তো একই কারণে এখানে মারিয়াম আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে, যদিও সরাসরি তার উপাসনা করা হতো না, তাকে ঈশ্বর মাতা বলে অনেকে ডাকে, পরোক্ষভাবে তাকে পূজা করে, তো যা ছিল তাকে দেওয়া একটা এমন বৈশিষ্ট্য যেটা তার সাথে মানসই নয় এবং শিরকের দরজাকে উন্মুক্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেন তারা তার ইবাদত করছিল। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন কিনা, এর জবাবে ঈসা আলাইহিসসালামের বলা প্রথম কথাগুলো কি ছিল? সুবহানাল্লাহ, সুবহানাকা। আবারও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর জেনেই থাকেন তাহলে তিনি কেন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন? তিনি ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন যেন তিনি মানুষের সামনে, তাদের সামনে তাদের এই ইবাদতকে অস্বীকার করতে পারেন এবং মানুষের সামনে যেন সাক্ষী হিসেবে উপস্থাপন হতে পারেন। এবং তিনি মানুষের সামনে কি বললেন, তিনি বলবেন,
মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইয়াবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
যে তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা কিছু বলতে হুকুম করেছেন, আমি তো তাদেরকে তাছাড়া অন্য কিছুই বলিনি, আর সেই কথা ছিল তোমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো, যিনি আমার মালিক তোমাদেরও মালিক। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তুলে নিলেন, তখন তুমিই ছিলে তাদের উপর একক দ্রষ্টা, যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার। আজ তাদের অপরাধের জন্য যদি তুমি তাদেরকে শাস্তি দাও দিতে পারো, কারণ তারা তো তোমারই বান্দা, আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাও তোমার মর্জি, অবশ্যই তুমি হচ্ছে বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞাময়। তো ঈসা আলাইহিসসালাম এই ঘোষণা সবার সম্মুখে করছেন এবং তিনি বলছেন যে এই দিন বিচারের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, আমি নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলবেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم।
এই হচ্ছে সেই দিন যেদিন সত্য আশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে, আর সেই কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাত যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরদিন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এটাই হচ্ছে এক মহা সাফল্য, বস্তুত এটাই হচ্ছে এক মহা সাফল্য। এবং দ্বিতীয় বিতর্ক হাশরের ময়দানে বিভিন্ন নেতা অনুসারী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া বারাযু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আ فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, অতঃপর যারা দুনিয়াতে দুর্বল ছিল তারা যারা অহংকার করত তাদেরকে উদ্দেশ্য করে বলবে, দুর্বলরা বলবে যে দুনিয়ায় আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, আজকে কি তোমরা আল্লাহর আজাব থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে, দুনিয়ায় তো আমরা তোমাদেরই অনুসারী ছিলাম, আজকে কি তোমরা আল্লাহর আজাব থেকে কিছু হলেও আমাদের জন্য কম করে দিতে পারবে। তারা বলবে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে আজকে নাজাতের কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে তো আমরাও তোমাদেরকে সেটা দেখিয়ে দিতাম, মূলত আজকের এই দিনে আমরা ধৈর্য ধারণ করি কিংবা ধৈর্য হারা হই উভয়ই আমাদের জন্য সমান কথা, আল্লাহর আজাব থেকে আজ আমাদের কারো নিষ্কৃতি নেই। একজন বিখ্যাত আলিম এই আয়াত সম্পর্কে গভীর প্রজ্ঞাপূর্ণ কোনো বেশ কিছু কথা বলেছেন এবং তার দেওয়া আয়াতগুলোর তাফসির এরকম, তিনি বলেন যে দুর্বল এবং অহংকারী কারা, তিনি এই পরিচয়গুলো উল্লেখ করে বলেন যে দুর্বল হচ্ছে তারাই যারা মানুষের জন্য নির্দিষ্ট শুধুমাত্র মানুষের জন্য নির্ধারিত একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে মানুষকে সম্মানিত করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সেই বিশেষ বৈশিষ্ট্যকে যেই সমস্ত মানুষেরা স্বেচ্ছায় পরিত্যাগ করে তারাই হচ্ছে দুর্বল। অথচ এই বৈশিষ্ট্য মানুষ এবং দিন বাদে অন্য কাউকে দেওয়া হয়নি, এবং সেটা হচ্ছে চিন্তা এবং বিশ্বাসের ব্যক্তি স্বাধীনতা। চিন্তা এবং বিশ্বাসের ব্যক্তি স্বাধীনতা মানুষ এবং জিন বাদে অন্য কাউকে এটা দেওয়া হয়নি। তো এই বৈশিষ্ট্যকে যখন মানুষ পরিত্যাগ করে, তখন এই বৈশিষ্ট্য পরিত্যাগ করার কারণে মানুষরা শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলে, মানুষ দুর্বল হয়ে যায়। তো মানুষ বা ইনসানের ক্ষেত্রে এই নির্ধারিত বিশেষ গুণের রূপটি কীরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাছাই করার বা নির্বাচন করার একটি গুণ দিয়েছেন। এই মহাবিশ্বের অন্য সকল বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটি জিনিস তাসলিম বা আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে। তার আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বাধ্য, সব কিছুই অধীনস্থ। সূর্যের গতিবিধি, তারা, গ্রহসমূহ, নক্ষত্র, চন্দ্র, গাছগাছালি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে, এবং তাদের নির্ধারিত যে কাজ বা তাদের গতিবিধি, যেমন সূর্য নির্ধারিত কক্ষপথে ঘুরছে, এটাই হচ্ছে তার ইবাদত। কিন্তু মানুষ এবং জিনই হচ্ছে একমাত্র সৃষ্টিজীব যাদের বিশ্বাস করা কিংবা অস্বীকার করার, অবিশ্বাস করার স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার ফলে আমরা দেখতে পারি যে কাফির বা অবিশ্বাসী শুধুমাত্র জিন এবং ইনসানের মধ্যে রয়েছে। গাছপালা, পাথর, এরা সবাই তাসলিম বা আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে, তারা কখনো কাফির হতে পারে না। কিন্তু জিন এবং ইনসানের মধ্যে অবিশ্বাস করার বা কুপুরি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে শুধুমাত্র কাফির রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া এই অনন্য ইউনিক গুণটি হচ্ছে চিন্তার স্বাধীনতা। তো এই আলিম এখানে বলছেন যে ওই লোকেরা দুর্বল হয়ে গেছে, কারণ তারা এই বাছাই করার বা নির্বাচন করার যে স্বাধীনতা সেটাকে পরিত্যাগ করেছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। তো তিনি বলেন যে এই দুর্বলতা তাদের জন্য কোনো অজুহাত নয়, বরং এটা একটা অপরাধ। এটা একটা অপরাধ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইচ্ছা করেন না যে কোনো একজন মানুষ সে দুর্বল হোক। তারা তাদের দুর্বলতাকে আল্লাহর সামনে একটা অজুহাত হিসেবে সেই দিন আর পেশ করতে পারবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণাবলী আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ ভালো মন্দ যাতে বাছাই করার ক্ষমতা, এগুলো দিয়ে আমাদেরকে সজ্জিত করেছেন, সেগুলোকে উপযুক্ত সৎ ব্যবহারের মাধ্যমেই আমরা হিদায়াত লাভ করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে
বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ,
এবং আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কিছুই জানতে না, এবং আজ তোমরা যে পর্যায়ে পৌঁছেছো সেটা কিভাবে সম্ভব হলো? চলমান আয়াতেই বলা হয়েছে,
লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন,
এবং তিনি তোমাদেরকে শোনার, দেখার ক্ষমতা এবং হৃদয় দিয়েছেন যেন তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি। আমাদের চোখ এবং কান তথ্য জোগাড় করে এবং আমাদের অন্তরে সেগুলোর সম্মেলন ঘটায়। কীভাবে আমরা শিখি, আমাদের শিক্ষণ প্রক্রিয়াটা কীরকম? আমরা প্রথমে কোনো কিছু হয়তো চোখে দেখি কিংবা কানে শুনি এবং সেগুলো নিয়ে এরপর চিন্তা করি। এরপর একটা শিশু কিন্তু এভাবে শিখে থাকে। আমরা অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্যেও শিখি, কিন্তু গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ জ্ঞান একজন মানুষ শিক্ষা লাভ করে নিজেদের চোখ এবং কানের মাধ্যমে, দেখা এবং শোনার মাধ্যমে। এরপর মন সেগুলোকে চিন্তা করে, একত্রিত করে, সম্মিলিত করে। এরপর আল্লাহ সুবহানাহু বলেন যে কেন তিনি আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন, যাতে আমরা কৃতজ্ঞ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জ্ঞান অর্জনের বাহনগুলো দিয়েছেন যেন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই, যেন তার ইবাদত করি। অথচ দুর্ভাগ্যের বিষয় যে মানুষ এই মাধ্যমগুলোকে ব্যবহার করছে দুনিয়ার সব কিছুর জন্য, এবং আখিরাতের কোনো কিছুর জন্যই এইগুলোকে ব্যবহার করছে না। যেমন দেখুন যে আজকে বর্তমানে মানব সভ্যতার 100 বছর আগে কিংবা 1000 বছর আগে কী অবস্থা ছিল। প্রযুক্তির অনেক অগ্রগতি হয়েছে এই চিন্তাশক্তি ব্যবহারের মাধ্যমে, কিন্তু যখন আখিরাতের কথা আসে, আখিরাত নিয়ে আমাদের চিন্তাশক্তির কথা ব্যবহার করার কথা আসে, আখিরাত নিয়ে ভাবনার কথা আসে, তখন আমরা সেই বিষয়ে আমাদের মনকে, আমাদের অন্তরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়, অলস করে দিই, অচল করে দিই। ফলে আমরা আখিরাত সম্পর্কে অজ্ঞ, আখিরাত সম্পর্কে দুর্বল। দুনিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে গত 100 বছর কিংবা 1000 বছর আগের থেকে আমরা অনেক উন্নত করেছি, মানব সভ্যতা বাহ্যিকভাবে বস্তুগতভাবে অনেক এগিয়ে গেছে, কিন্তু আখিরাত সম্পর্কে চিন্তা না করার কারণে আখিরাতে আমরা কিছুই নির্মাণ করতে পারিনি, আখিরাত আমাদের ক্ষতিগ্রস্ত। ফলে এই দুর্বলতা, অর্থাৎ স্বাধীন বিচার শক্তি, চিন্তা শক্তি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানি এবং কৃতজ্ঞ হই, সেই শক্তিটি পরিত্যাগ করার কারণে আমরা দুর্বল। ফলে এই দুর্বলতা বিচার দিবসের জন্য কোনো অজুহাত হিসেবে আসবে না, এবং এটা একটা অন্যায় কাজ হিসেবে পরিগণিত হবে। একজন আলিম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে কেউ তার এই স্বাধীনতা বা নিজস্ব বস্তুগত শক্তি বা সামর্থ্যকে পরিত্যাগ করুক। অর্থাৎ বাহ্যিকভাবে এই বস্তুগত শক্তি বা সামর্থ্য সেগুলো যতই শক্তিশালী হোক না কেন, সেটা একজন স্বাধীনতাকামী মানুষকে বন্দী করতে পারে না। যেমন এই পৃথিবীর ক্ষমতা সেটা শুধুমাত্র আপনার দেহকে শারীরিকভাবে আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু আপনার মন সেটা তো মুক্ত, স্বাধীন, তাকে কেউ কিছুতেই দাসে পরিণত করতে পারে না। আপনার চারপাশের পৃথিবী আপনাকে বন্দী করতে পারে, অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে পারে, কিন্তু আপনার যদি কোনো স্বাধীন একটা চিন্তা শক্তি থাকে, স্বাধীন একটি মুক্ত মন থাকে, সেটাকে কোনো কারাগারেই বন্দী করে রাখা সম্ভব নয়, যদি আপনি নিজেই সেই স্বাধীনতাকে পরিত্যাগ না করেন। এবং কে সেই দুর্বল লোকদেরকে উদ্ধত এবং অহংকারী লোকদের অনুসরণ করতে বাধ্য করতে পারে, যখন তাদের সবাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে টিকিয়ে রেখেছেন, সাহায্য করেছেন, কিন্তু সেই সমস্ত ব্যক্তি যারা এই স্বাধীন চিন্তা শক্তিকে পরিত্যাগ করেছে, তাদের অন্তর বা তাদের আত্মা হয়ে যায় দুর্বল, এবং তাদের সেই দুর্বল আত্মা ব্যতীত দুর্বল ইমান বিশিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউই এই সমস্ত নেতা বা অনুসারীদেরকে অনুসরণ করে না। এবং কেউ একজন ব্যক্তিকে মিথ্যার অনুসারী বানাতে পারে না যদি না তারা দুর্বল আত্মার অধিকারী হয়। শুধুমাত্র দুর্বল আত্মার ব্যক্তিদেরকে তারা তাদের মিথ্যা আদর্শের দিকে আহ্বান করে তার অনুসারী বানিয়ে নেয়। এবং এরপর তিনি বলেন যে তারা এই কারণে দুর্বল নয় যে শক্তিশালীদের তুলনায় তাদের ক্ষমতা কম, বরং তারা দুর্বল কেন, কারণ তারা নিজেরাই দুর্বল হতে চায়। তারা দুর্বল কারণ তাদের দুর্বলতা হচ্ছে তাদের মন এবং আত্মায়। এবং এই দুর্বল লোকদের সংখ্যা যদি আমরা দেখি, সংখ্যা কত, অজস্র। এবং অত্যাচারী লোকদের সংখ্যা কত, অহংকারী লোকদের সংখ্যা কত, খুবই অল্প। কে এই অত্যাচারী লোকদেরকে দুর্বল লোকদের উপরে ক্ষমতা প্রদান করেছে, এটা আমরাই প্রদান করেছি। অত্যাচারীরা এই বিপুল জনগণকে দাস বানাতে পারে না যতক্ষণ না জনগণ নিজেরাই সেই দাসত্বকে গ্রহণ করে নেয়। এবং এটা হচ্ছে দুর্বল ইচ্ছা শক্তি যা তাদেরকে তাদের দল থেকে বিচ্ছিন্ন করেছে, ঠিক যেভাবে একটা দলছুট ভেড়া তার পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে, যে কোনো মুহূর্তে নেকড়ে এসে তাকে আক্রমণ করতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবীলানা ওয়াল্লাহমিল খাতায়াকুম ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাইই ইন্নাহুম লাকাযিবুন।
এবং কাফিররা বলে মুমিনদেরকে, আমাদের রাস্তা অনুসরণ করো, আমাদের রাস্তা, আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপসমূহকে বহন করব। কখনোই নয়, বরং তারা তাদের পাপের বোঝা ছাড়া আর কিছুই বহন করবে না, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। অবিশ্বাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে এইরকম কথাই বলতো, এবং বর্তমান বিশ্বেও এই একই ঘটনা ঘটছে। বিভিন্ন নেতারা বলে যে আমাদেরকে অনুসরণ করো, আমরা তোমাদেরকে রক্ষা করব, শান্তি দেবো, নিরাপত্তা দেবো, আমরা তোমাদেরকে রক্ষা করবো, আমাদের অনুসরণ করো, আমাদের পথকে বেছে নাও। অনেক ধর্মীয় এবং রাজনৈতিক নেতা তারা আছে যে তারা সবসময় সত্য এবং রক্ষা প্রোটেকশন এর প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিচার দিবসে কী ঘটবে, তারা কোনো একজন ব্যক্তির পাপের বোঝাকে বহন করতে চাইবে না, তারা কারো পাপের বোঝা বহন করবে না। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহমিলুন আসকালাহুম ওয়া আসকালান মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন।
এবং অবশ্যই তারা তাদের পাপের বোঝা বহন করবে এবং অন্যদেরও, এবং তাদের বিচার দিবসে তাদেরকে প্রশ্ন করা হবে সেই সম্পর্কে যা সম্পর্কে তারা মিথ্যা বলতো। বুখারী শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি লোকদেরকে একটি ভালো কাজের দিকে আহ্বান করে, সে কিয়ামত পর্যন্ত সেই ভালো কাজের পুরস্কারের অংশীদার হবে। ঠিক একই রকমভাবে সেই সমস্ত লোক যারা সেই কাজটি করেছে, এবং যে ব্যক্তি লোকদেরকে খারাপ কাজের দিকে ডাকে সেও তাদের খারাপ কাজের অংশীদার হবে, সেই লোকটির মতো যে খারাপ কাজটি করে। আপনি যদি কোনো লোককে সত্যের দিকে, হেদায়তের দিকে পথ নির্দেশ করেন, আপনি সেই লোকের সমান পুরস্কার পাবেন যে সেটাকে অনুসরণ করেছে, এবং তার পুরস্কার থেকে কোনো কিছু কিন্তু কমানো হবে না, হ্রাস করা হবে না। একইভাবে যদি সেই লোক আরও পাঁচজনের কাছে এই সত্যকে পৌঁছায়, তাহলে আপনিও তাদের সকলের সমান পুরস্কারের অধিকারী হবেন, এবং এটা চলতেই থাকবে। আপনি এভাবে একটা লাভের অংশীদারী হবেন অন্যদেরকে তাদের অংশ বঞ্চিত করা ছাড়াই, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মহানুভবতা এবং উদারতা। এবং অন্যদিকে আপনি যদি মানুষকে মিথ্যার দিকে ডাকেন, বাতিল মতবাদ, বাতিল আদর্শের দিকে ডাকেন, ভুল পথে নিয়ে আসেন, তাহলে আপনিও শাস্তির অধিকারী হবেন। তারা নিজের শাস্তি পাবেই, তারপর আপনিও তাদের ভুলের কারণে, যেহেতু আপনি তাদেরকে সেই পথে ডেকেছেন, আপনিও শাস্তির অধিকারী হবেন। এবং কিয়ামত পর্যন্ত যতগুলো লোক সে খারাপ কাজ করবে, তাদের সকলের পাপের শাস্তির ভাগীদার হবেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ।
যদি তুমি দেখতে পেতে যখন জালিমদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে, তখন তারা একজন আরেকজনের উপর কথা চাপাতে থাকবে, একজন আরেকজনের উপরে কথা চাপাতে থাকবে, যাদেরকে পদাবনত করে রাখা হয়েছিল তারা এই প্রাধান্য বিস্তারকারীদেরকে বলবে, যদি তোমরা সেদিন না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন থাকতাম। যাদেরকে এই দুর্বল করে রাখা হয়েছিল বা পদাবনত করে রাখা হয়েছিল এবং যারা সেই সমস্ত নেতাদেরকে, মালিকদেরকে, জালিম ব্যক্তিদেরকে অনুসরণ করেছে, তারা তাদের মালিকের সামনে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো অবস্থায় একজন আরেকজনের উপরে কথা চাপাতে থাকবে, এবং দুর্বল যারা পদাবনত তারা বলবে প্রাধান্য বিস্তারকারীদেরকে যে যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের বিচার দিবসে নেতা এবং অনুসারীদেরকে একত্রিত করবেন, এবং এটা তাদের মধ্যেই কথোপকথন। কারা সেই নেতা? তারা হয়তো বিভ্রান্ত গোমরাহী ধর্মীয় নেতা অথবা মিডিয়া কিংবা অন্য যে কোনো কেউ। এই আয়াতের পরবর্তীতে বর্ণিত হয়েছে, আর অহংকারী লোকেরা যাদের দবিয়ে রাখা হয়েছিল তাদেরকে বলবে, আমরা কি তোমাদের হেদায়েতের পথে না চলার জন্য তোমাদেরকে বাধ্য করেছিলাম? অহংকারী লোকেরা যাদেরকে দমন করে রাখা হয়েছিল তাদেরকে বলবে যে আমরা কি তোমাদেরকে হেদায়েতের পথে না চলার জন্য তোমাদেরকে বাধ্য করেছিলাম, বিশেষ করে যখন হেদায়েতের আলো তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল, আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান, আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান। এদের মধ্যে ছিল পাপী, বহু ঈশ্বরে বিশ্বাসী, কেউ অপরাধী, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ অমান্যকারী। এবং আমরা দেখি যে এই স্বাধীন চিন্তাশক্তি যেটা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, এটা ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ অন্ধ অনুসরণ বা অন্ধ দোষারোপ করা নয়, হক এবং বাতিল যাচাই বাছাই করে হককে গ্রহণ করার মানসিকতা, অর্থাৎ অধিকাংশ সময়ে যারা সত্যকে, হককে অনুসন্ধান করতে যায়, অনুসন্ধান করতে চায়, তারা অবশেষে দেখা যায় যে সেই হকের পথেই ফিরে আসে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।